ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং উপভোগ করবেন প্রতিটা মুহূর্ত। আমাদের আজকের এপিসোডের নাম হচ্ছে হলুদে চীনের দুনিয়ায়। এরকম একটা নামের কারণ আসলে কি, কারণ এইখানে আমরা হলুদ অনুষ্ঠানের কথা শুনেছি, আমাদের একটা খুবই মানে কি বলবো যে কালচারের পার্ট হয়ে গেছে এই হলুদ। বিয়ের আগে হলুদ অনুষ্ঠানের কথা আমরা সবাই জানি, কিন্তু এই হলুদ অনুষ্ঠানটি যদি হয় জিনের দুনিয়ায় তাহলে কেমন হবে? কোন আইডিয়া আছে আপনার যে কেমন হতে পারে বা কি ধরনের প্রোগ্রাম সেখানে হয়, কি হয় সেখানে, সেটা নিয়ে কথা হবে। আপনারা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাথে পরিচিত নন তাদেরকে একটু ইনভাইট করুন। যদি আমাদের আজকের এপিসোড আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সবাইকে জানাবেন। আমরা প্রথম ঘটনায় যাব, তারপরে ফিরে এসে আরো কথা হচ্ছে। আমরা প্রথম ঘটনায় যাই, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে খুব ভালো লাগছে কারণ আমার পছন্দের একজন স্টোরি টেলারের ঘটনা আমি আপনাদের শোনাব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। রাসেল দাদা এবং পুরো ভূত ডট কম কে জানাই নমস্কার এবং সালাম। আজকে নতুন আরেকটি ঘটনা নিয়ে এসেছি যা আমি কালেক্ট করেছি আমার এক কলিগের বন্ধুর কাছ থেকে। আমি একদিন ভূত ডট কম এর কথা আমার অফিসে বলায় আমার কলিগ দেব আমাকে বলে ওর একটা ফ্রেন্ড আছে যার কাছে একটা ঘটনা আছে। এটা শুনে আমি অফিস শেষ করে দেবকে নিয়ে ডিরেক্ট চলে যাই অরজিতের বাড়ি এবং অনেক রিকোয়েস্ট করার পর সে রাজি হয় ঘটনা শেয়ার করতে। ঘটনাটা কতটা ভয়ঙ্কর জানি না, তবে প্যারানর্মাল তো বটেই। যদি ঘটনাটা ভালো লাগে পড়ে শোনানোর অনুরোধ রইল। অরজিতের দাদুর থেকে শুনেছিল সেই ঘটনাটিও, যিনি ছিলেন একজন ফরেস্ট সার্ভে অফিসার। অনেক বছর আগে আন্দামানের একটা রেস্ট্রিক্টেড আইল্যান্ডে তাঁর পোস্টিং হয়েছিল, কিন্তু অরজিৎ যখন আমাকে এই ঘটনাটা বলেছিল তখন আমি বুঝতে পেরেছিলাম যে এটা শুধু একটা ঘটনা না, এটা তাদের পরিবারের মধ্যে ঘটে যাওয়া বড় একটি অভিশাপ। কারণ তার দাদু নাকি মারা যাওয়ার আগে শুধু একবার এই কথা বলেছিলেন আর তারপর থেকে তার ফ্যামিলিতেও কিছু কিছু অড জিনিস ঘটতে শুরু করে যাকে তারা কোনোদিন ফুললি এক্সপ্লেন করতে পারেননি। আইল্যান্ডটা ছিল আন্দামানের মেইন আইল্যান্ড থেকে অনেক দূরে, ছোট আর অলমোস্ট আনচার্টার্ড। গভর্নমেন্টের ম্যাপে থাকলেও প্র্যাকটিক্যালি রেস্ট্রিক্টেড ছিল, কারণ সেখানে থাকা ট্রাইবাল কমিউনিটি বাইরের লোকজনকে ইজিলি ট্রাস্ট করত না আর তারা নিজেদের কিছু রিচুয়াল করত, কমপ্লিটলি গোপনে রেখেছিল সেগুলো। অরজিতের দাদুর নাম ছিল সামার সেন। কিন্তু ইন্টারেস্টিং জিনিস হল ওই আইল্যান্ডে যাওয়ার পর থেকেই কেউ আর তাঁকে ওই নামে ডাকত না। আর তার থেকেও ভয়ঙ্কর জিনিস হল রাত হলেই কেউ ওই নামে তাকে ডাকত যারা তার নাম জানার কথা না। প্রথম কিছুদিন সবকিছু নর্মাল ছিল, দিনের সার্ভের কাজ, জঙ্গলের ম্যাপ করা, সয়েল স্যাম্পল কালেক্ট করা আর রাতে ক্যাম্পে ফিরে আসা। কিন্তু প্রথম থেকেই একটা জিনিস সামার বাবু নোটিস করেছিলেন যে রাত হলে পুরো জঙ্গলটা একদম চুপ হয়ে যায়, শুধু পাখি বা জানোয়ার না, পুরো জঙ্গল যেন একেবারে নিশ্চুপ। আর ওই চুপচাপের মধ্যে একটা চাপ ছিল যেটাকে শব্দ দিয়ে বোঝানো যায় না, যেন কোনো কিছু অপেক্ষা করছে। ট্রাইবেলরা তাকে প্রথম দিন থেকেই ওয়ার্নিং দিয়েছিল রাত হলে জঙ্গলে যাওয়া যাবে না আর যদি কোনো ডাক শোনে উত্তর দেয়া যাবে না। সামারবাবু প্রথমে এটাকে একটা লোকাল সুপারস্টিশন ধরে নিয়েছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যে উনিও বুঝলেন যে শুধু ভয় দেখানোর জন্য এটা বলা হয়নি, এটা কোনো একটা রুল যেটা ভাঙলে কিছু একটা ভয়ঙ্কর ঘটবে। একদিন রাতে সমরবাবু প্রথমবার ওই ডাক শোনেন, রাত প্রায় 2টা বাজে তখন। ঘুমের মধ্যে হঠাৎ একটা শব্দ, সমর। শব্দটা পেয়ে সাথে সাথে উনি চোখ খুলে লাফ দিয়ে উঠে বসেন, কারণ ওই নামটা শুধু তার পরিবারই জানত, আইল্যান্ডের কেউ জানত না। প্রথমে উনি ভাবলেন স্বপ্ন, কিন্তু আবার শব্দটা আসল, এবার আরো ক্লিয়ার। সমর, তুমি শুনছো? ভয়েসটা এমন যেন খুব চেনা, যেন কোনো পুরনো স্মৃতি থেকে প্রতিটি শব্দ নেয়া, যেন ছোটবেলার বোনের মতো যাকে উনি অনেক বছর আগে হারিয়েছিলেন। ওই মোমেন্টটার মধ্যে একটা ইচ্ছা জাগে তার উত্তর দেবার, কিন্তু ট্রাইবালদের ওয়ার্নিং এর কথা মনে পড়ে যায়, উনি চুপ থাকেন। পরের দিন উনি একজন ট্রাইবাল লোককে জিজ্ঞেস করেন রাতে কেউ নাম ধরে ডাকে কিনা। তখন লোকটা কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, ওরা তোমার সব নাম জানে, তোমার ভয় জানে, তোমার মনে যা আছে সব জানে, ওরা তোমার মুখ দিয়ে কথা বলতে চায়। এই কথাটা সমরবাবুকে ডিস্টার্ব করে, কিন্তু কিউরিওসিটি তার মধ্যে আরো বেড়ে যায়। তারপর থেকে প্রায় সব রাতে ওই ডাক আসতে থাকে, প্রথমে শুধু নাম, তারপর কথা, আমার কাছে এসো, আমি এখানে, তুমি আমাকে চিনেছ। ভয়েসটা প্রথমে দূর থেকে আসত, তারপর আস্তে আস্তে মনে হতো যেন তার টেন্টের বাইরে থেকে আসছে, আর কিছুদিনের মধ্যে যেন তার কানের কাছ থেকে আসলো আওয়াজটা, একদম পাশে। একদিন রাতে উনি ক্লিয়ার শোনেন, তুমি তো শুনছ, এবার উত্তর দাও। এই কথাটা শুনে উনি পুরো জমে যান ওইখানেই, কারণ উনি বুঝতে পারেন যে ওই জিনিসটা তাকে শুধু ডাকছে না, তার সাথে কথা বলতে চাইছে। একদিন নিজের আগ্রহ থেকেই উনি দূর থেকে ট্রাইবালদের একটা রিচুয়াল দেখেন। রাতের মধ্যে জঙ্গলের একটা খোলা জায়গায় ওরা মাটিতে একটা গোল চিহ্ন আঁকে, তার মধ্যে আগুন জ্বালায়, আর একজনকে মাঝখানে বসিয়ে দেয়। তার চোখ বন্ধ আর শরীর আস্তে আস্তে কাঁপতে থাকে, তারপর হঠাৎ তার গলা বদলে যায়, একদম অন্য রকম একটা ভয়েস হয়ে যায়। আমাদের কাছে আসতে হবে, আর একটা মুখ লাগবে। এই কথাটা শুনে শ্যামরবাবু বুঝতে পারেন যে ওরা শুধু কথা বলতেই চায় না, ওরা একটা হোস্ট খুঁজছিল, একটা মানুষ যার মধ্য দিয়ে ওরা বাইরে আসতে পারবে। ওই দিন থেকে রাত হলে সিচুয়েশন আরো ইন্টেন্স হয়ে যায়। এক রাতে উনি ফিল করেন তার টেন্টের বাইরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু শ্যাডোটা মানুষের মতো না, একটু বেশি লম্বা আর অনেকগুলো ছায়া, আর একটি গলা বলে, তুমি আমাদের দেখতে চেয়েছিলে না, এবার আমরা তোমাকে দেখি, আর উচ্চস্বরে হেসে ওঠে। এই কথাটা শুনে শ্যামরবাবু বুঝতে পারেন যে উনি নিজের ইচ্ছাতে না হলেও এই রিচুয়ালের একটা পার্ট হয়ে গিয়েছেন। যাবার আগের রাতটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। রাত প্রায় 2টার সময় হঠাৎ টেন্টের ভেতরে টেম্পারেচার একদম কমে যায়, শ্বাস নিতে অসুবিধা হয়, আর তার সাথে একটা ছায়া ধীরে ধীরে একটা শেপ নেয়, আর ওই ছায়াটা নিজের মতো হয়ে যায়, সেম মুখ সেম চোখ, কিন্তু হাসিটা আলাদা, দেখতে একদম ফ্যাকাশে, আর ওই জিনিসটা বলে, তুমি যদি না থাকো আমি থাকব। এই কথাটা শুনে সমরবাবু বুঝতে পারেন যে এটা শুধু ভয় দেখানো নয়, এটা একটা রিপ্লেসমেন্ট, এটা একটা বদল। এই মোমেন্টে আরো একবার সে বলে ফেলে না, কিন্তু ওই একটা রেসপন্স যেন ছিল সবকিছু পরিবর্তনের জন্য দায়ী। ওই ছায়াটা হাসতে হাসতে বলে, একবার হলেই হয়, তারপর সব অন্ধকার হয়ে যায়। পরের দিন সকালে সবকিছু নর্মাল, কিন্তু শ্যামরবাবু বুঝতে পারেন যে উনি নিজের মধ্যে একটা পরিবর্তন অনুভব করছেন। তাঁর চোখের নিচে কালো ছাপ পড়ে, মাঝে মাঝে তার ভয়েসটা বদলে যায়, আর মিররে নিজের রিফ্লেকশন দেখলে মনে হয় ওইটা একটু লেট করে মুভ করছে। উনি তাড়াতাড়ি আইল্যান্ড ছেড়ে চলে আসেন, কিন্তু জিনিসটা সেখানেই শেষ হয় না। বাড়ি ফিরে আসার পর সেখানে রাত হলে উনি নিজের সাথে কথা বলতে শুরু করেন, মাঝে মাঝে এমন ভাষায় কথা বলেন যা উনি কখনো শেখেননি। আর একদিন অরিজিতের বাবা দেখেন উনি একা বসে মাটিতে সেই বৃত্ত আঁকছে যা উনি আইল্যান্ডে দেখেছিলেন, আর ওই চিহ্নর মধ্যে কিছু একটা লিখছেন। পরে বোঝা যায় যে সেটা একটা মন্ত্র। আর ওই দিন থেকে বাড়ির মধ্যে রাত হলে মাঝে মাঝে ডাক শোনা যায়, কেউ আছো? প্রথমে সবাই এটা ইগনোর করে, কিন্তু পরের দিকে সবাই ওই শব্দ শুনতে পায়। আর অরিজিৎ যখন আমাকে এই ঘটনাটা বলছিল তখন ও একটা জায়গায় এসে চুপ হয়ে গেল, আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুই যদি কোনোদিন নিজের নাম শুনিস কেউ ডাকছে কি উত্তর দিবি? মোটামুটি এটা বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। উনি ভাবতে বলেছেন সবাইকে, ভেবে কোন ভাবনাটি আপনাদের হচ্ছে সেটি জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি এখানে। আমি দেখতে পাচ্ছি রাজশাহী দুর্গাপুর থেকে বাদশা শুনছেন আমাদেরকে, আমাদের সঙ্গে আছেন আকরাম ইসলাম আমাদের সঙ্গে, এছাড়াও দেখতে পাচ্ছি আছেন হচ্ছে সাতক্ষীরা থেকে শুনছেন জানিয়েছেন, আমাদের সঙ্গে আছেন ভাই স্টোরিটা কি একবার শোনানো হয় নাই? আমি তো মনে করি যে শোনানো হয় নাই, কারণ এই স্টোরিটা তো আজকের। আপনারা কি এর আগে এই স্টোরি শুনেছেন? আমি আর একবার আপনাদের কাছ থেকে এটা জানতে চাই। যাই হোক, আমি যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি পরবর্তী ঘটনায় যাব। দেখি পরবর্তী ঘটনা যদি যদি আপনি আগে শুনে থাকেন তাহলে তো খুবই একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে, কারণ আমরা তো আসলে অনেক সময় মানে মাঝে মাঝে মানে কি বলবো যে এরকম ভুল যে কখনো হয় না এরকম না, কিন্তু সবারই কি তাই মনে হচ্ছে? কারণ আমি একটা একজনের কাছ থেকেই মেসেজ পাচ্ছি, আর কারোর কাছ থেকে পাচ্ছি না। সুতরাং যদি একটু আমাকে জানাতেন তাহলে খুব ভালো হতো। আমরা দ্বিতীয় ঘটনায় যাব। এখনো পর্যন্ত যারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেনি দয়া করে ওয়েবসাইটটি ভিজিট করে নেবেন। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.bhoot.com.bd। আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, উপভোগ করবেন প্রতিটা মুহূর্ত। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি অনেক ছোটবেলা থেকে আমার একটা বড় আপুর সাথে ভূত এফএম শুনি। আপনার ভয়েস না শুনলে ভূতের ঘটনার মজাই পাই না। অনেকদিন ধরে ভাবছি আমার সাথে ঘটে যাওয়া কিছু কাহিনী এখানে শেয়ার করব, সময়ের অভাবে হয়ে ওঠেনি, স্টুডিওতে আসা সম্ভব না, তাই ইমেইলের মাধ্যমে লিখে পাঠালাম, আশা করি ভালো লাগবে। আমি সারা, এই নামটি আমার খুব কাছের মানুষই জানে তাই এটা ইউজ করলাম। এখন আমার বয়স 22 বছর, আমার বাসা বরিশাল। বরিশালের ছোট্ট একটা গ্রামে থাকি আমরা দুই ভাই বোন। আমরা কাছের আত্মীয় স্বজন ছাড়া দূরের আত্মীয় স্বজন খুব কমই চিনতাম। আমার বাবা ঘোরাঘুরিটা খুব কম পছন্দ করতেন। উনি একজন টিচার, সবসময় বলেন এখন পড়াশোনা করো, সামনে ফিউচার ভালো হলে সব জায়গায় যেতে পারবে, সবাই মূল্যায়ন করবে। তাই বলে আমার বাবাকে আবার রুট ভাববেন না, মাঝে মাঝে আমাদের ঘুরতে নিয়ে যেত, কিন্তু একদিনের জন্য। এগুলো এই জন্যই বললাম যাতে আমার কাহিনীটা বুঝতে আপনাদের সুবিধা হয়। এখন মূল ঘটনায় আসি। আমি তখন ক্লাস এইটে পড়ি, বয়স তখন 14 বছর। একদিন আমার ফুপি হঠাৎ সকাল 9:30 কি 10টার দিকে ফোন করে বললেন তিনি খুব অসুস্থ, আম্মু যেন তাড়াতাড়ি তার বাসায় যায়। আমার ফুপির বাসা আমাদের বাসা থেকে হেঁটে যেতে হয়, মাটির রাস্তা, 20 মিনিটের দূরত্ব। তার বাসায় যাওয়ার পথে মঠের সামনে দিয়ে যেতে হয়। মঠ হল ইটের তৈরি একটি পিলারের মতো, লম্বায় প্রায় 15-20 ফুটের মতো। যুদ্ধের আগে ওই জায়গায় জমিদাররা পূজা করত। ছোট ঘরের মতো, ঘর বললে ভুল হবে, 4-5 জন দাঁড়ানোর জায়গা আছে ওই রুমের মধ্যে। যুদ্ধের সময় জমিদাররা ভারত চলে গেছে, তারপর থেকে ওখানে আর পুজো হয় না, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তবে ওই জায়গায় মানুষ মাঝে মাঝে অদ্ভুত কিছু দেখে। যাই হোক, দুর্ভাগ্যজনকভাবে ওই দিন আমি স্কুলে যাইনি, পেটে প্রচণ্ড ব্যথা ছিল। বড় ফুপি অসুস্থ শুনে আমি আমার মায়ের সাথে ফুপির বাসায় যাব ঠিক করলাম। আব্বু আর ছোট ভাই তখন স্কুলে চলে গেছে। আব্বুকে কল দিলাম কিন্তু ফোন বন্ধ। বুঝলাম আব্বু ক্লাসরুমে ঢুকে গেছে। আব্বু ক্লাসে ঢুকে ফোন অফ করে দেয় যেন কেউ ডিস্টার্ব না করে। তখন আমি আম্মুকে বললাম আমরা আগে যাই, অবস্থা বেশি খারাপ হলে তখন ফুপির বাসায় গিয়ে আবার কল দেব, তখন ক্লাসও শেষ হবে। আইডিয়াটা আম্মুর পছন্দ হল। আমরা পাশের বাসায় চাবি দিলাম আর বলে গেলাম যে আমার ভাই আর বাবা আসলে যেন আমার ফুপির বাসায় যেতে বলে। ফুপি যে অসুস্থ সেটা বললাম না, কারণ আব্বুকে যদি বলে ফুপি অসুস্থ তাহলে আব্বুর প্রেশার বেড়ে যেতে পারে, অসুস্থ হয়ে পড়তে পারে। শুধু বলে এসেছি ফুপির বাসায় যাচ্ছি। আম্মু আর আমি ফুপির বাসায় গেলাম। গিয়ে দেখি আমার ফুপাতো বোনরা বেড়াতে এসেছে, রুটি পিঠা আর হাঁস রান্না হচ্ছে। আমাদেরকে এমনি দাওয়াত দিলে হয়তো যেতাম না, কারণ আমার ফুপি তার ভাইকে ভালোই চেনে। তাই অসুস্থ বলে আম্মুকে ডেকে নিয়েছে। আর আমরা তিনজন যখন স্কুল থেকে বাসায় গিয়ে দেখব কিছু রান্না হয়নি, তখন তো জানতেই পারবেন আম্মু ফুপির বাসায় গেছেন, তখন আমরাও যাব ফুপির বাসায়, এবং না যে উপায়ও থাকবে না। কিন্তু আমি তো বাসায় ছিলাম, তাই আমি আম্মুর সাথে গেছি। আমার ফুপাতো বোনরা আরো খুশি, মনে হয় ঈদের চাঁদ দেখতে পেয়েছে। যাই হোক, আব্বু আর ভাই সেদিন যায়নি। সবাই কল দিচ্ছে, আব্বু ফোন ধরেনি। সন্ধ্যাও হয়ে গেছে, তখন ফুপি আমাদের রাতের খাবার দিল যাতে আম্মুর রান্না না করা লাগে। আমরা যখন রাস্তায় তখন মাগরিবের আজান দিচ্ছে, আর যখন মঠের কাছে এসেছি তখন আজান শেষ। মঠের কাছে আসতেই একটা বাতাস এসে আমার মুখে লাগে, সাথে সাথে মাথার কাপড়টা পড়ে যায়, আর চুলে খোপা করা ছিল, খোপাটা বাতাসে খুলে যায়। আমার দুই হাতে খাবারের বাটি, তাই চুলগুলো আর ঠিক করে মাথায় কাপড়টা দিতে পারলাম না। মা আমার সামনে ছিল, মাও কিছু দেখেনি। চিন্তা করলাম রাস্তায় তো এখন কেউ আসবে না, যখন বড় রাস্তায় উঠব তখন ঠিক করব। যেই ভাবা সেই কাজ। যখন দেখলাম মানুষ কম দেখা যায়, আম্মুকে বাটি দিয়ে আমি চুল ঠিক করে মাথায় কাপড় দিলাম এবং তারপরে বাসায় আসলাম। বাসায় এসে শুনি আব্বু আর ভাই আব্বুর এক বন্ধুর বাড়িতে গিয়েছিল, দাওয়াত ছিল তাই। আম্মুকে কাল বলেছে, আম্মু বলে আম্মু শোনেনি, ফোন সাইলেন্ট ছিল তাই খেয়াল করেনি, যেহেতু অসুস্থতার কথা সে জানে না, তাই ফুপুর বাসায় না গিয়ে সেই বন্ধুর বাসায় গেছে। যাই হোক, রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। ঘুমানোর সাথে সাথে স্বপ্ন দেখলাম। স্বপ্নটা ছিল এরকম, পাশের একটা বাড়ি থেকে আমাকে বিয়ের দাওয়াত দিয়েছে, শুধু আমি যাচ্ছি, আমার ফ্যামিলির কেউ যাবে না। আমি লাল একটা শাড়ি পরে সেখানে যাচ্ছি, আমার বাসার সবাই আমাকে বিদায় জানাচ্ছে। তো সেই বাসায় যেতে হলে আমাকে একটা কলা গাছের সাঁকো পার হতে হবে, কিন্তু আমি কোনোভাবেই পার হতে পারছি না। পেছনে ফিরে দেখি বাসার কেউ নেই, সবাই চলে গেছে, কোনো একটা কারণে আমি বাসায় ফেরত যেতে পারছি না। হঠাৎ করে একটা ছেলে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলছে আমি পার করে দেব। আমি ছেলেটাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছি। অনেক সুন্দর ছেলেটা, এত সুন্দর মানুষ আমি আগে দেখিনি। আমি ওর হাত ধরেই সাঁকোটা পার হলাম, তারপর বাড়ির মধ্যে আসলাম। এসে দেখি কাউকে চিনতে পারছি না, আর ওই জায়গায় যে বাড়িটা থাকার কথা সেই বাড়িটা তো নাই, সেই বাড়িতে কেউ নেই। সবাই নতুন আর সবাই অনেক সুন্দর। গিয়ে দেখি সবাই হলুদ নিয়ে দাঁড়িয়ে আছে, আর প্রত্যেকটা মেয়ে হলুদ শাড়ি, ছেলেরা হলুদ পাঞ্জাবি পরা। ওদের রূপের কথা কি বলবো, এত সুন্দর সুন্দর ছিল প্রত্যেকে। যাই হোক, আমি বউ খুঁজছিলাম হলুদ দেবতাই, তো একটু অদ্ভুত লাগছিল কারণ সবাই হলুদ কালারের, শুধু আমি লাল কালারের একটা শাড়ি পরে আছি। অবশেষে একটা মেয়েকে আমি জিজ্ঞেস করলাম, বউ কোথায়? মেয়েটা হেসে বলল, বউ দিয়ে কি করবে, চলো আমরা হলুদ খেলি। মেয়েটা এটা বলার সাথে সাথে কিছু মেয়ে এসে আমাকে হলুদ মাখিয়ে দিল। তো আমি ভাবলাম হয়তো বইয়ের হলুদ দেয়া হয়ে গেছে তাই সবাই হলুদ মাখছে, এজন্য আমাকেও মাখিয়ে দিচ্ছে। তাদের সাথে অনেক মজা করলাম। অবশেষে সবাই আমাকে একটা শাড়ি আর একটা তোয়ালে হাতে ধরিয়ে দিয়ে বলল, যাও গোসল করে এসো, বিয়ের জন্য রেডি হতে হবে। তো আমিও ভাবলাম গোসল করা দরকার, হলুদ দিলাম, পুরো ভূত বানিয়ে ফেলেছে সবাই আমাকে। তো পুকুরটা আমাকে দেখিয়ে দিল। পুকুরের কাছে গিয়ে আমি আরো অবাক, পুকুরের পানি একদম নীল, আর এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। রূপকথার গল্পের মতো মনে হচ্ছিল সবকিছু। আমি গোসল করছি আর ভাবছি, আমাকে এরা এত আলাদাভাবে ট্রিট করছে কেন? বউকে রেডি না করিয়ে আমাকে কেন বলছে বিয়ের জন্য রেডি হতে হবে? হঠাৎ করে একটা ছেলে পুকুরের পানিতে ঝাঁপ দিল, ওর সারা গায়ে হলুদ মাখা। ভালো করে খেয়াল করে দেখলাম যে ছেলেটা আমাকে সাঁকো পার করে দিয়েছে সেই ছেলেটা। তখন আমি বললাম, আপনার লজ্জা করছে না? একটা মেয়ে গোসল করছে, সেই পুকুরে এসে নেমেছেন? তো ছেলেটা বলল, সে আমাকে বিয়ে করতে চায়। আমি এখানে বিয়ে দেখতে এসেছি, বিয়ে করতে না, বললাম। উনি বলছেন বিয়ে করে ফেলতে। এভাবে কথা কাটাকাটি করতে করতে উনি হঠাৎ আমাকে একটা বড় কাপড়ের মতো কিসের ওপরে ওঠালো। আমাকে ওপরের দিকে নিয়ে যাচ্ছে আর বলছে সে আমাকে বিয়ে করবে। আমি চিৎকার শুরু করি। এক পর্যায়ে ছেলেটার সাথে হাতাহাতি করতে করতে আমি ওই জিনিসটার ওপর থেকে নিচে পড়ে যাই, সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি আমি ফ্যানের একটু নিচে ভাসমান অবস্থায় দু এক সেকেন্ডের মতো ছিলাম। ওখান থেকে অনেক জোরে খাটের ওপরে পড়ি। এই শব্দ শুনে আমার পাশে ভাই ঘুমানো ছিল, ছোট ভাইটা ঘুম থেকে উঠে যায়। পাশের রুম থেকে আম্মু শব্দ শুনে চলে আসে। আম্মু জিজ্ঞেস করল কি হয়েছে, আমি কিছুই বলতে পারছিলাম না, চোখে এত পরিমাণ ঘুম ছিল। তারপর আর কিছু মনে নেই। মা বলেছিল আমি ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বিছানা থেকে উঠতে পারছি না, আমার সারা শরীরে ব্যথা, বিছানা থেকে তিন দিন উঠতে পারিনি। তো আম্মুকে সব বলার পরে আম্মু আব্বুকে দিয়ে একটা হুজুর নিয়ে আসে। তখন হুজুর বলল, ওই দিন মঠের সামনে দিয়ে আসার সময় একটা জিন ওই জায়গা দিয়ে যাচ্ছিল, আমাকে দেখে তার পছন্দ হয় এবং সে যে কোনো মূল্যেই আমাকে পেতে চায়, আমাকে যেভাবেই হোক সে নিয়ে যাবে। আমি যদি স্বপ্নের মধ্যে ওর হাত থেকে ছুটে নিচে না পড়তাম তাহলেও আমাকে নিয়েই যেত। তো হুজুর একটা শরীর বন্ধের তাবিজ দেন আর বলেন এই তাবিজ যেন কোনোভাবেই আমার কাছ থেকে হারিয়ে না যায় বা আমি খুলে না রাখি। তো তারপর থেকে ওই জিনটাকে স্বপ্নে দেখতাম কিন্তু কাছে আসতে পারত না। আমাকে বারবার বোঝাত সে আমাকে কতটা ভালোবাসে আর বলতো আমি যেন তাবিজটি খুলে রাখি। এভাবে এক মাস কেটে যায়। হঠাৎ করে কিভাবে যেন তাবিজটা আমার কাছ থেকে হারিয়ে যায়, আমিও খেয়াল করিনি, সব ঠিকঠাক চলছিল। 15 দিনের মতো জিনটাকে দেখিনি স্বপ্নে, ভেবেছিলাম সব ঠিক হয়ে গেছে। আমার সাথে যে তাবিজ নেই এটা আমার খেয়ালই ছিল না। ওই দিন রাতে ঘুমানোর পর আবার একটা স্বপ্ন দেখি। আমি স্কুলে ক্লাস করছি, আমার ফ্রেন্ডরা আমার কারোর সাথে সম্পর্ক নাই বলে আমাকে খ্যাপাচ্ছে। তো আমি তাদেরকে বলছি, তোরা জানিস আমি যাকে পছন্দ করি সে কত সুন্দর, চল দেখাবো তোদেরকে। দুইটা ছেলে আর তিনটা মেয়ে ফ্রেন্ড নিয়ে আমি হাঁটা দিলাম। তো দেখি একটা রাস্তা ধরে আমরা হাঁটছি, এই রাস্তাটা আমি চিনি না, তবে অনেকটা পথ হাঁটছি। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, তখন একটা জায়গায় এসে আমরা থেমে যাই, একদম রাস্তার শেষ মাথা। এরপরে আর কোনো রাস্তা নেই, আকাশ আর আকাশ। তখন ওইখানে সেই কাপড়টা আসে। আমি আমার ফ্রেন্ডদের ওটার উপরে দৌড়াতে বলি, তখন ওই কাপড়টা আমাদেরকে নিয়ে ওই জিন ছেলেটার কাছে যায়। আমি সবাইকে বলি, দেখো আমি এই ছেলেটিকে পছন্দ করি, আমি কেন এতদিন এই কথা বলিনি? এটা ভেবে আমার ফ্রেন্ডরা রাগ করে চলে যায়। ওরা চলে যাওয়ার পর আমি ছেলেটাকে বলি, সরি, ওরা আমাকে অনেক রাগাচ্ছিল তাই এমনটা করেছি, আমি এমনি মজা করেছি, তুমি আমার কিছু মনে করো না। জিনটা তখন আমাকে বলে, তুমি এখন যেতে পারবে? গিয়ে দেখাও, অনেক কষ্ট করে তোমাকে এখানে নিয়ে এসেছি। এখন চারিদিকে আকাশ আর আকাশ। আমি দৌড়াতে শুরু করি। এবার আমি নিচেও পড়ে যাচ্ছি না, শুধু দৌড়াচ্ছি আকাশের ওপরে। হঠাৎ করে দেখি একটা জায়গায় কিছু নেই। আমি ভাবলাম ওইখান দিয়ে লাফ দেব। তখনই জিন ছেলেটা বুঝতে পারল এবং সে ভেবে নিল যে আমি লাফ দিতে পারি। আমাকে ধরার আগেই অনেক কষ্টে আমি লাফ দিয়ে ফেলি। তখনই আমার ঘুম ভেঙে যায়। আবারও অনেক ওপর থেকে খাটের ওপরে পড়ি। মা শব্দ শুনে দৌড়ে আসে। ওই দিনও সেম চোখে আমার ঘুম, আমি কথাই বলতে পারি না। সকালে আবারও শরীর ব্যথা। বিছানা থেকে এক সপ্তাহের মতো আমি উঠতে পারিনি। পরে মা বলল, রাতে এই ঘটনার পর আমি যখন আবার ঘুমাই তখন চেক করে দেখেছে তাবিজ নেই, তাই সারা রাত আমার সাথেই শুয়েছিল। পরের দিন সকালে হুজুরের কাছ থেকে আবার একটা তাবিজ নিয়ে আসি। হুজুর বলেন, আপনার মেয়ে কপাল ভালো, ওকে তো একেবারে নিয়ে গিয়েছিল, বুদ্ধি করে যদি লাফ না দিত তাহলে মেয়েকে আর পেতেন না। তারপর থেকে প্রতিদিন আম্মু চেক করত তাবিজ আছে কিনা, যেহেতু আম্মু খেয়াল রাখত এবং তাবিজ পড়ে গেলে আবার হুজুরের কাছে নিয়ে আসত, তাই আমার আর এতটা দেখতে হতো না। তারপরও আমি ওকে 6 বছর স্বপ্নে দেখেছি, 14 বছর থেকে 20 বছর পর্যন্ত। হয়তো প্রতিদিন দেখিনি, কিন্তু যতবার দেখেছি ততবার জিন ছেলেটা আমাকে অনেক ভালো কথা বলেছে। এই 2 বছর ধরে দেখছি না, কিন্তু তাবিজ খুলে রাখার সাহস এখনো হয়নি। আমার বিয়ে হয়েছে 4 বছর। প্রথম 2 বছর খুব জ্বালিয়েছে স্বপ্নে, তবে আমার হাজবেন্ডের কোনো ক্ষতি করেনি। আমাকে শুধু ভালো ভালো কথা বলত, আমাকে নিয়ে যাবার চেষ্টা করত, তাবিজের কারণে পারেনি। তবে জিনটা খুব ভালো ছিল, কোনো ধরনের ক্ষতি করেনি। মানুষ হলে হয়তো আমি তাকে পছন্দই করে ফেলতাম। এই 2 বছর হল জিন ছেলেটাকে আমি আর স্বপ্নে দেখি না। আজকে এখানেই শেষ করলাম। কতটা গুছিয়ে লিখতে পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি। ভালো লাগলে পড়ে শোনাবেন, আমার কাছে এরকম আরও বেশ কিছু ঘটনা আছে, সময় করে পাঠাব। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল্লা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। নাটোর মির্জাপুর থেকে, তেঘরপাড়া থেকে আমাদেরকে লিখছেন সজল, নামটা পেয়েছি অবশেষে। আমাদের সঙ্গে আছেন সবুজ রাজশাহী থেকে, আমাদের সঙ্গে আছেন নরসিংদী থেকে, কেউ আছেন কিনা জিজ্ঞেস করেছেন, নামটা লেখেননি, সুতরাং আমি পড়তে পারলাম না আপনার কমেন্ট। আমাদের সঙ্গে এছাড়াও আর্জেন্টিনার অনেকগুলো পতাকা এবং কাপ দিয়ে অনেকেই মানে ছবি দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি। যে কে জিল্লুর সৌদি আরব থেকে যেমন ছবি দিয়েছেন, আর বিভিন্ন জায়গা থেকে এই ছবিটা আসছে আমি দেখতে পাচ্ছি। যে আমাদের সঙ্গে আরও আছেন হচ্ছে সিং চৌধুরী, ঢাকা থেকে হৃদয় আছেন। আমাদের এই দিনের প্রোগ্রামটাতে মানুষজন একটু কম থাকেন এবং এটা খুব আমার আমি জানি না আসলে যে এই প্রোগ্রামটা হয়তো আমরা ইন ফিউচার করবো না, মানে রবিবারের যে এপিসোডটা, কারণ এই এপিসোডে আসলে আপনারা সবাই মনে হয় ব্যস্তই থাকেন, একটা মনে হয় খুব ভুল সময় আমরা বেছে নিয়েছি এরকম কিছু একটা হবে। সো আমরা এটা নিয়ে আসলে চিন্তা ভাবনা করতে হবে আমাদের যে কি করা যায়। যাই হোক, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, যারা শুনলেন আমাদেরকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এভাবে আমাদের সাথে থাকবেন আশা করি এবং এভাবে আমাদের পাশে থাকবেন আশা করি। আমরা আজকের মতো বিদায় নেব। যারা এখনো পর্যন্ত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেনি, ভিজিট করবেন www.bhoot.com.bd। এছাড়াও আপনারা আজকের এই এপিসোডটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমরা আজকের মতো এখানেই শেষ করতে চাই এই এপিসোডটি। আল্লাহ হাফেজ।